অনুপম ঘটকের হাত ধরেই বাংলা চলচ্চিত্র জগৎ এবং সঙ্গীত জগতে সঙ্গীত পরিচালক হিসেবে আবির্ভূত হন রবীন চট্টোপাধ্যায়। রবীন চট্টোপাধ্যায়ের কম্পোজিশন নিয়ে সিরিয়াস চর্চা সেভাবে হয়নি, তাই আমি একটু চেষ্টা করব যতটুকু বিচার বিশ্লেষণ করে রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত ভাবনাকে অনুধাবন করার। ধরা যাক লালু ভুলু সিনেমা। দুঃখ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো মাউথ অর্গান ব্যবহার করে এবং রক অ্যান্ড রোলের ছন্দে তিনি করছেন
এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো কল রাতে কজল ফুগড়ে আলোর ছটা লাগলো এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো কল রাতে কজল ফুগড়ে আলোর ছটা লাগলো
এরকম একটা কাজ উনি করছেন। হয়তো আমি পুরোটা সঠিকভাবে দেখাতে পারিনি, যাই হোক। তো তারপরে আবার ওয়ালস এর ছন্দে উনি করছেন
সূর্য তোমার সোনার তরণ খোলো আলোক আবির আকাশ রাঙায় তোলো অন্ধকারের বন্ধ কপাট ভাঙি ভোর হলো ভোর হলো সূর্য তোমার সোনার তরণ খোলো। কেটেছে রাত্রি যাত্রীরে আহ্বান কেটেছে রাত্রি যাত্রীর আহ্বান জানাতে পাখিরা ধরেছে ভোরের গান পাপড়ি মেলেছে বসনার ফুলগুলি রঙিন আশায় নিজের রাঙিয়ে তোলো ভোর হলো ভোর হলো।
রাগান্বেষীরা কিন্তু এ এখানে কোনো রাগ খুঁজে পাবেন না, অথচ রাগ রাগিনীর প্রয়োগ রয়েছে। কিন্তু থ্রোয়িংটা হচ্ছে ওয়েস্টার্ন, ওয়ালজের ছন্দটাকে মাথায় রেখে উনি ওয়েস্টার্ন অ্যাকসেন্ট দিয়ে রাগ ব্যবহার করছেন। এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে রাগ নয়, রাগের অংশ, রাগের খণ্ডাংশ ব্যবহার করেছেন। মায়ার সংসার ছবিতে তিনি যখন কম্পোজ করছেন ঘুম যায় ওই চাঁদ, তখনও কিন্তু এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রাগ রাগিনীকে কিভাবে ইউরোপীয় শৈলীতে উনি থ্রো করছেন অনেকটা এইভাবে। ঘুম যায়ীদের সাথে গল্প সোনার পালা এখন নিঝুম নিশীত রাতে, ঘুম যায়ীদের সাথে। বসন্ত পুখারি রয়েছে, মিশ্র পিলু রয়েছে, কিন্তু তার থ্রোয়িংটা হচ্ছে অনেকটা এরকম যদি আমি এইভাবে করি তাহলে কিন্তু দেখা যাবে অনেকটা এই ইউরোপীয় সংস্করণের যে শৈলী সেটাকেই ব্যবহার করছেন উনি, অথচ ভারতীয় রাগের এলিমেন্ট নিয়ে। এই একই পদ্ধতিতে উনি কম্পোজ করেছেন জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া,
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া, ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া।
গানের যে সুর সেটা তৈরি হয়েছে ভৈরবীর উপরে ভিত্তি করে এবং গানের ছন্দটা কাওয়ালির মতো, কিন্তু গানটার থ্রোয়িংটা ইউরোপীয় বা পাশ্চাত্য সঙ্গীতে আমরা যাকে বলি লেগাতো, সেই লেগাতোর মতো করে যাচ্ছে, আর ছন্দটাকে ধরে রাখছে একটা গিটার। চন্দ্রনাথ সিনেমার জন্য যখন তিনি গান কম্পোজ করছেন তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে রবীন চট্টোপাধ্যায় ক্লাসিক্যালের ওরিয়েন্টেশন থেকে উঠে এসেছেন সেই একই রবীন চট্টোপাধ্যায় কিভাবে পাঁচালী এবং কীর্তনের সুরে বিলীন হয়ে যান।
আকাশ পৃথিবী শোনে, শোনে বন লতা, নর লোকে শোনে রাজা ভরতের কথা, একদিন নিশাকাল অবসান হলে মৃগ শিশু এলো এক ভরতের কোলে, সকরুণ আঁখি মেলি মাঙিল আশ্রয়, রাজা ভাবে পথ ভুলে এলো সুনিশ্চয়।
এই গানটায় আমরা দেখতে পাচ্ছি যে উনি একেবারে কীর্তনে ঢুকে গেলেন। আবার যখন উনি কম্পোজ করছেন আমি যারে স্বপন দেখি জল জঙ্গল সিনেমার জন্য, তিনি তখন পুরোপুরি লোকসঙ্গীতের মধ্যেই নিমগ্ন হয়ে গেছেন।
আমি যারে স্বপ্ন দেখি সে কি দেখে আমারে ওপার হতে ভরা গাঙে ওপার হতে ভরা গাঙে ঘেউ লাগে এপারে ঘেউ লাগে রে ঘেউ লাগে রে আমি যারে স্বপ্ন দেখি সে কি দেখে আমারে ওপার হতে ভরা গাঙে
রবীন চট্টোপাধ্যায় যখন এ শুধু গানের দিন এলগুনো গান শোনাবার এই গানটা কম্পোজ করছেন, তখন আবার আমরা দেখতে পাবো যে লোকসঙ্গীতের সাথে ইউরোপীয় সঙ্গীতকে তিনি কিভাবে ব্যবহার করছেন। অর্থাৎ আমরা যদি একটু প্রিলিউডটা দেখি তাহলে কি যাচ্ছে প্রিলিউডে। এই সুর কিন্তু ইউরোপীয় ঘরানার সুর নয়, এই সুর কিন্তু সম্পূর্ণ কীর্তনাঙ্গের সুর, কিন্তু রবীন চট্টোপাধ্যায় তাকে ওয়েস্টার্ন অ্যাকম্প্যানিমেন্টের সাথে ব্যবহার করছেন, ফলে বিষয়টা আধুনিক হয়ে উঠছে। এইরকম আবার গানের ভোকালে অংশটা যদি আমি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি,
বিশুধু গানের দিন এলগুনো গান শুনবার, বিশুধু গানের দিন এলগুনো গান শুনবার।
এই জায়গাটা যদি আমি একটু ভেঙে নিই আমি লোকসঙ্গীতের এলিমেন্ট পাচ্ছি,
নিশীথে যাই ও ফুল ব্রণের ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে বা আমার মন চোরা যায় গো মন নিয়া যায় এমন মিঠুর কালা।
এই যে সুর, এই দ্বিতীয় গানটা হচ্ছে মাইশ ভান্ডারী তরিকার একটা খুব বিখ্যাত বন্দিশ,
এমন নিঠুর কালা ফিরিয়া না চায় গো মন নিয়া যায়।
এখান থেকে কোন সুর তৈরি হচ্ছে,
শুধু গানের দিন এলগুনো গান শোনাবার।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস,
বার
এই থ্রোইং কিন্তু কীর্তনের ওয়েস্টার্নাইজেশন, কারণ আমরা যদি ধরা যাক একটা পদ ধরে নিই যে সেখানে যদি এরকম থাকে
রাধা জয় রাধা,
এই অংশটাকে যদি আমরা ওয়েস্টার্নাইজ করে নিই তাহলে যেরকম হবে
লা 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 লা,
ঠিক এই টেকনিকেই তৈরি হচ্ছে
এলগুনো গান শুনবার, এলগুনো গান শুনবার।
রবীন চট্টোপাধ্যায়ের আরো একটা উল্লেখযোগ্য কম্পোজিশন হচ্ছে আমি চান্দেরি সন্তান যদি পাই। এই গানটার যে মেলোডি, সেই মেলোডি তৈরি হচ্ছে বাংলা লোকগীতি এবং তার সাথে কিছু আইরিশ এবং স্কটিশ লোকসঙ্গীতের কিছু ছোট ছোট অংশ নিয়ে। আর অর্কেস্ট্রেশনের কথা যদি বলতেই হয় তাহলে আবারও বলছি রবীন চট্টোপাধ্যায় কিন্তু অনুপম ঘটকের ভাব শিষ্য, এইখানে রবীন চট্টোপাধ্যায় পরিমিত অর্কেস্ট্রেশন ব্যবহার করছেন।
Shut up.
ঠাকুরে দিদিছে সীতা গিয়া ভিড়াই সম্পান আমি চাঁদেরই সম্পান যদি পাই সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যাই আমি চাঁদেরই সম্পান যদি পাই ঠাকুরে দিদিছে সীতা গিয়া ভিড়াই সম্পান সিদিশের পথতিনে আমারি পীড়া সাজ যায় ঘর বাইন্ধা থাকি দুজনা সাত সাগরে পাড়ি দিয়া করে নিয়ে যাই আমি চাঁদেরই সম্পান যদি পাই
সিফ দুটো গিটার আর একটা ফ্লুট আর কিচ্ছু নেই এরপরে আরো একটা গানের কথা বলবো যদি কোনোদিন ঝরা বকুলেরও গন্ধে গানটার শুরুতে অতি সংক্ষিপ্ত একটা প্রিলিউড রয়েছে কিন্তু প্রিলিউডটা অতি সংক্ষিপ্ত হলেও এই ছোট্ট প্রিলিউড সঙ্গীতের একাডেমিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বা নন্দনতাত্ত্বিক বিশ্লেষণের বিষয় হতে পারে জাস্ট একটা হার্প এবং তার সাথে বাজ্যের স্বরমণ্ডল বা সুরমণ্ডল কিন্তু বাজ্য কিসে আরপিজিওতে জাস্ট ছোট্ট আরপিজিও
যদি কোনোদিন ঝরা বকুলের গন্ধে হও তুমি আনমনা যেন ওগো গরবিনী সে নহে সুরভি সে যেন গো এই মিলন তিথির কামনা যদি কোনোদিন রাত জাগা এক পাখি হয়তো সেদিন হারানো সাথীর কাঁদিয়া ফিরিবে ডাকে সে নহে কুজন সে যেন গোয়ে মিলন তিথির কামনা যদি কোনো দিন
এই ছোট্ট প্রিলিউডে সুরমণ্ডল বেজেছে হার্পের সাথে অথচ লক্ষণীয় বিষয় এই যে গানের অন্যান্য অংশে কিন্তু কোথাও আর সুরমণ্ডল নেই বা হার্পও নেই শুধু পিয়ানো স্ট্রিংস আর ফ্লুট পাশ্চাত্য শৈলীতে অ্যারেঞ্জমেন্ট এবং ভারতীয় রাগের অংশবিশেষ প্রয়োগের আরও বড় একটা উদাহরণ হলো ওগোমর গীতিময় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রবাবুর সুর এবং এটা একটা কালজয়ী গান গানটার অংশবিশেষ শোনাব
পূজা
রবীন চট্টোপাধ্যায়ের কম্পোজিশনগুলোর মধ্যে পুরোপুরি ওয়েস্টার্ন প্যাটার্ন বেসড গানের কথা ওঠে, তাহলে বলতে হয় আমি পিয়ারে চেয়েছি কাছে, কিংবা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারায় মাধবী রাত, অথবা আমি আজ নতুন আমি, এই জাতীয় গানগুলোর কথা। আমি পিয়ারে পেয়েছি কাছে এই গানটার অংশবিশেষ শোনাচ্ছি। যারা রাগ রাগিনী খুঁজতে যাবেন তারা নিঘাত হতদম হবেন, আশাহত হবেন, কারণ এই গানের কোন অলংকার এই রাগ রাগিনীর ন্যূনতম প্রয়োগ নেই, পুরোটাই ইউরোপীয় ধারায় তৈরি করা। অনেকেই হয়তো বলতে পারে ১৯৬০-এর দশকে, বিশেষ করে ১৯৬২-৬৩ সালের পর থেকে শুরু করে একেবারে শেষ অবধি, ক্যারিয়ারের শেষ অবধি রবীন চট্টোপাধ্যায় আস্তে আস্তে আউটডেটেড হয়ে যেতে শুরু করলেন, কিন্তু এই কথাটা সর্বৈবভাবে সত্যের অপলাপ। আমরা যদি সেই সময়কার অনেক কমার্শিয়াল ফিল্মস এর দিকে দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে অনেকগুলি সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসেবে রবীন চট্টোপাধ্যায়ের নাম সেখানে জ্বলজ্বল করছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা প্রয়োজন, ১৯৬০-এর দশক থেকে পশ্চিমবাংলার বাঙালি সমাজে বিশাল বৈপ্লবিক পরিবর্তন ঘটতে শুরু করে, সাংস্কৃতিক পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের প্রেক্ষাপটে সলিল চৌধুরী সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, নচিকেতা ঘোষ নতুন ধরনের আইডিয়া নিয়ে এসে গানের মেলোডি তৈরি করতে শুরু করলেন, ভি বালসারা বোম্বে থেকে কলকাতায় এসে এখানে অনেক নতুন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে বাঙালি সমাজকে পরিচয় করিয়ে দিলেন, তার সাথেই সুধীন দাশগুপ্ত এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের উত্থান। এরা যখন সঙ্গীত করছেন সেটা তাদের একদম ডাইরেক্ট পারসেপশন অব দি সোসাইটি থেকে, মানুষের সমাজে কি গৃহীত হচ্ছে সেখানকার আচার বিচার তার ভিত্তিতে। আগে যেখানে মানুষ বিদেশি সুরের, বিশেষত এই রক অ্যান্ড রোল, বুগি উগি, ব্লুজ, জ্যাজ, এ সমস্ত সুর শুনলেই যোজন দূরত্বে গিয়ে দৌড়ে পালাতো, ১৯৬০-এর দশক তো কিন্তু আর সেরকম পরিস্থিতি ছিল না। কাজেই রবীন চট্টোপাধ্যায়ের সময়টা সেটা সম্পূর্ণ আলাদা। ১৯৩০-এর শেষ থেকে শুরু করে ১৯৫০-এর দশক পর্যন্ত বাংলার যে সংস্কৃতি খুব একটা পরিবর্তিত হয়নি, অর্থাৎ প্রতি ১০ বছর অন্তর অন্তর একটা আমূল পরিবর্তন সেরকম কিন্তু হয়নি, হয়েছে ১৯৬০-এর পরে। কিন্তু তার মধ্যেও রবীন চট্টোপাধ্যায় ওনার শেষ ১০-১৫ বছর যে যে কাজে হাত দিয়েছেন প্রতিটি কাজেই উনি সফল, এবং হিট গান উনি প্রডিউস করেছেন। যে মানুষ হিট গান তৈরি করতে পারেন তাকে বোধ হয় আউটডেটেড বলা চলে না, বরং এটা বলা যেতে পারে যে রবীন চট্টোপাধ্যায়ের হাত দিয়ে বাংলা আধুনিক গানের বিবর্তনের প্রথম পর্বের সমাপ্তি ঘটল, বা অন্যভাবে বলতে গেলে বাংলা আধুনিক গানের বিকাশের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে সন্ধিক্ষণের মধ্যে সেতু হয়ে রবীন চট্টোপাধ্যায় বিরাজ করছেন, এভাবে বলাটাই বোধ হয় যুক্তিযুক্ত হবে।